বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 29 নভেম্বর, 14 অগ্রহায়ণ এবং ফার্সি 9 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্সে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় persetoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে কেবলমাত্র একটি বিশেষ প্রতিবেদন। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরি জাদেকে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ। এ সম্পর্কে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর পবিত্র নামের তাৎপর্য এবং শিক্ষা শীর্ষক ধারাবাহিক আলোচনা আসমাউল হুসনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানে পরমাণু বিজ্ঞানী হত্যার বিরুদ্ধে প্রতিক্রিয়া অব্যাহত, কড়া বিবৃতি দিয়েছেন সংসদ সদস্যরা, স্পিকার বলেছেন শক্ত জবাব দিতে হবে। বিজ্ঞানী ফখরিজাদের হত্যার নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক নেতৃবৃন্দ। বার্নি স্যান্ডার্স বলেছেন এটা পাগলামি। রোহিঙ্গাদের মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত সহায়তা অব্যাহত রাখতে ওআইসির প্রতি বাংলাদেশের আহ্বান। এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা অভিষেক বলেছেন বিজেপির সাহস থাকলে সরাসরি নাম ধরে সমালোচনা করুক, আইনের আশ্রয় নেব। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পর্যায়ের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদে হত্যাকাণ্ডের ঘটনার পাল্টা পদক্ষেপ হিসেবে পরমাণু কর্মসূচি পূর্ণ মাত্রায় শুরু এবং আন্তর্জাতিক পরিদর্শক দলের ইরানি পরমাণু স্থাপনা পরিদর্শন বন্ধ করার দাবি জানিয়েছেন। তারা আজ দেয়া এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন। তারা বলেন, এই ধরনের বর্বরতার দ্রুত এবং অনুতপ্ত হওয়ার মতো জবাব দেওয়া জরুরি। তবে বিজ্ঞানী ফখরিজাদে হত্যার সবচেয়ে বড় জবাব হল বাড়তি নিয়মকানুন বাতিল করে ইরানের পক্ষ থেকেই আন্তর্জাতিক পরিদর্শন বন্ধ করার মধ্য দিয়ে দেশের উজ্জ্বল পরমাণু কর্মসূচি পরিপূর্ণভাবে শুরু করা। ইরানের পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শক দলের পরিদর্শনকে সংসদ সদস্য নজিরবিহীন বলে মন্তব্য করেছেন। ইরান এবং ছয় জাতি গোষ্ঠীর মধ্যে 2015 সালে পরমাণু সমঝোতা সই হয়। সমঝোতা অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে কিছু সীমাবদ্ধতা আরোপ করে। এর বিনিময়ে ইরানের উপর থেকে জাতিসংঘ এবং পশ্চিমা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা। কিন্তু 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে পরমাণু সমঝোতা থেকে বের করে নেন এবং ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি পরিপূর্ণভাবে পরমাণু সংস্থার মেনে ইরানকে তার ন্যায্য সুবিধা দিতে ব্যর্থ হয়।
ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, শত্রুদেরকে কঠিন জবাব দিতে হবে আর তাহলেই কেবল তারা অনুতপ্ত হবে এবং নতুন কোনো অপকর্ম থেকে বিরত থাকবে। তিনি আজ সংসদ অধিবেশনে একথা বলেন। সংসদ স্পিকার আরও বলেন, শত্রুরা আবারও হত্যার মতো সবচেয়ে অমানবিক পন্থা বেছে নিয়েছে। অবশ্য তাদের পদক্ষেপ থেকে এটা স্পষ্ট যে তারা ইরানের শক্তি বৃদ্ধিতে ভীত সন্ত্রস্ত এবং তারা বিজ্ঞানীদেরকে হত্যার মাধ্যমে ইরানের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। সংসদ স্পিকার বলেন, চার দশকেরও বেশি সময় ধরে ইসলামী ইরান এ ধরনের শয়তানি তৎপরতার সম্মুখীন এবং অতীত অভিজ্ঞতা প্রমাণ করে ইরানি জনগণ শহীদদের পথ অনুসরণ থেকে পিছু হটবে না, তারা আগের চেয়ে আরও বেশি দৃঢ়তার সঙ্গে এই পথে অটল থাকবে। তিনি বলেন, পরমাণু বিজ্ঞানী ডক্টর মোহসেন ফাকরিজাদের শাহাদাতও ইরানি জাতির সামনে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে, যাতে শত্রুরা অনুশোচনা করতে বাধ্য হবে। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি গভীর সন্দেহ প্রকাশ করে বলেছেন, গত জুলাই মাসে নাথানজ পরমাণু স্থাপনায় যে নাশকতামূলক ঘটনা ঘটেছে এবং শুক্রবার তেহরানে পদার্থবিজ্ঞানী মোহসেন ফাকরিজাদিকে হত্যা করা হয়েছে, এর দুটি ঘটনাতেই ইহুদিবাদী ইসরায়েলের হাত রয়েছে। গতকাল ইরানের এই মুখপাত্র বলেন, ইসলামী প্রজাতন্ত্রের শত্রুরা মূলত ইরানের পরমাণু কর্মসূচিকে বানচাল করার চেষ্টা করছে। তাদের নীল নকশা বিভিন্ন ঘটনার মাধ্যমে একেবারে পরিষ্কার হয়ে গেছে। তিনি বলেন, নাথানজ ঘটনার সাথে যারা জড়িত ছিল সেই অপরাধীরাই শুক্রবার বিজ্ঞানী ফাকরিজাদিকে হত্যা করেছে এবং জোরালোভাবে বোঝা যাচ্ছে যে এই ঘটনার সাথে ইহুদিবাদী ইসরায়েলের সম্পর্ক রয়েছে। নাথানজ হচ্ছে ইরানের একটি পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনা। এটি ইরানের ইস্পাহান প্রদেশের নাথানজ শহরে অবস্থিত। গত জুলাই মাসে ওই স্থাপনায় হামলা হয়েছে, যার কারণে স্থাপনাটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পর্যায়ের পদার্থ বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে ইরানের বিজ্ঞানী সশস্ত্র হামলায় নিহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। এই ঘৃণ্য কাজের আমরা কঠোর নিন্দা জানাই এবং ইরানের সরকার ও নিহত বিজ্ঞানীর পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, আঙ্কারা সরকার যে কোনো ধরনের শান্তি এবং সম্প্রীতি বিনষ্টের প্রচেষ্টার প্রতি নিন্দা জানায়। এছাড়া যে কোনো ধরনের সন্ত্রাসবাদ তা যেই করুক এবং যেই এর শিকার হোক তার বিরোধী আঙ্কারা। তুর্কি বিবৃতিতে বলা হয়েছে, আমরা আশা করি যারাই এই ঘৃণ্য অপরাধের পেছনে থাকুক না কেন তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। আমরা সব পক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানাব যাতে এ অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে না পড়ে। এদিকে সিরিয়া ও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও উপ প্রতিরক্ষামন্ত্রী মোহসেন ফাকরিজাদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিগদাদ ও হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া শনিবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফকে টেলিফোন করে এর নিন্দা জানান। আলাদা আলাদা টেলিফোনালাপে মিগদাদ ও হানিয়া ইরানি পরমাণু বিজ্ঞানীর শাহাদাতের ঘটনায় ইরানের সরকার ও জনগণকে সিরিয়া ও ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান। এর আগে ফাকরিজাদে হত্যার নিন্দা জানাতে মোহাম্মদ জাওয়াদ জারিফকে টেলিফোন করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া তুরস্কের সংসদ স্পিকারও এক বিবৃতিতে ইরানের পরমাণু বিজ্ঞানী ফাকরিজাদে হত্যার তীব্র নিন্দা জানিয়ে একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন। ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাকরিজাদে শুক্রবার সন্ধ্যায় এক সন্ত্রাসী হামলায় শহীদ হন। তেহরানের অদূরে দামাবন্দ কাউন্টির অবসার্ড শহরের একটি সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা ফাকরিজাদেকে বহনকারী গাড়িতে হামলা চালায়। ইরানের এই শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীকে হত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনেও নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। ভেনিজুয়েলা ও দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীরাও ফাকরিজাদে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, আমেরিকার সবুজ সংকেত নিয়ে সীমান্ত অতিক্রমী এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ সংক্রান্ত আরও খবর থাকছে ঢাকা ও কলকাতার রিপোর্টের পর। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রাজনৈতিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখতে ওআইসির সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত ওআইসির সদস্য দেশগুলোর প্রতি রাজনৈতিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া ফিলিস্তিন সহ মুসলিম উম্মার বিভিন্ন বিষয়ে আরও সুসংহত পদক্ষেপের উপরেও জোর দেওয়া হয়েছে। নাইজারের রাজধানী নিয়ামিতে ওআইসির দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসির স্থায়ী প্রতিনিধি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটওয়ারি বাংলাদেশের পক্ষে এ আহ্বান জানান। সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে ঢাকায় আজ এ খবরটি পরিবেশিত হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডক্টর মোহাম্মদ জাবেদ পাটওয়ারি। এছাড়া সম্মেলনে আরো যোগ দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ওয়াহিদা আহমেদ এবং রিয়াদ দূতাবাসের মিশন উপপ্রধান SM আনিসুল হক। সম্মেলনে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটওয়ারি ইসলামোফোবিয়ার বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্টদের কার্যকরভাবে জড়িত হবার আহ্বান জানান। তিনি ওআইসি সদস্য দেশগুলোর জন্য করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রাপ্যতা, অর্থনীতি পুনর্নির্মাণের জন্য সদস্য দেশগুলোর আন্তঃবাণিজ্য বৃদ্ধি এবং প্রয়োজন অনুযায়ী সদস্য দেশগুলোর জন্য মানবিক সহায়তার উপরেও জোর দেন। সন্ত্রাসবাদ প্রত্যাখ্যাত হয়েছে এবং এটি অগ্রহণযোগ্য। সন্ত্রাসবাদ এই অঞ্চল ও বিশ্বব্যাপী এক অন্যতম বিপজ্জনক হুমকি। সন্ত্রাসবাদ মোকাবেলায় শান্তি ও উন্নয়নের জন্য মুসলিম দেশগুলোকে একতাবদ্ধ হতে হবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশে যমুনা নদী পারাপারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নামে পৃথক একটি রেল সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিরাজগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন রেল সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, যমুনা নদীর ওপরে বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে নির্মিতব্য ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতুটি হবে দেশের সবচেয়ে বড় রেল সেতু। ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি নেতাদের সাহস থাকলে ভাইপো বলে অভিহিত না করে সরাসরি আমার নাম নিয়ে দেখান। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপি নেতাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, বিজেপি নেতাদের সাহস থাকলে ভাইপো বলে অভিহিত না করে আমার নাম নিয়ে দেখান। তার বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো মন্তব্য করলে বিজেপি নেতাদের আদালতের দরজায় টেনে নিয়ে যাবেন বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ রোববার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারে এক জনসভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিজেপি নেতাদের টার্গেট করে বলেন,
কখনো দিলীপ ঘোষ, কখনো বাবুল সুপ্রিয়, কখনো রাহুল সিনহা, কখনো কৈলাস বিজয়বর্গীয়, কখনো অমিত শাহ, কখনো নরেন্দ্র মোদী আমাকে নাম ধরে আক্রমণ করেছে। আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি এবং নাক রগড়াতে রগড়াতে সকলকে হাইকোর্টের দরজায় নিয়েছে। যা জবাব দে সেটা আমি দিয়েছি। তার ফলে এখন আর সরাসরি নাম নিতে পারছে না, বলছে ভাইপো। আমি অনুরোধ করব, আপনাদের বুকের পাটা আছে যদি থাকে, ভাব পাচ্ছে কথা না বলে অভিষেক ব্যানার্জির নাম নিয়ে দেখান, বাংলার বীর সন্তান যদি আমি না হই, আপনাদের যদি টানতে টানতে কোর্টের দরজায় না নিয়ে আসতে পারি, আমি ও এক বাপের বেটা নই,
বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রীয় ও বিজেপি নেতাদের কাউকে বহিরাগত, কাউকে গুন্ডা বলে অভিহিত করে ক্ষমতা থাকলে তার বিরুদ্ধে মামলা করার চ্যালেঞ্জ জানিয়েছেন। বিজেপি নেতারা সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাকে ভাইপো বলে অভিহিত করে তার বিরুদ্ধে বিভিন্ন সভা সমাবেশে অভিযোগ করছেন। তার জবাবে আজ বিজেপি নেতাদের পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বলছিলেন আমাদের প্রতিনিধি, আমেরিকার শীর্ষস্থানীয় প্রভাবশালী সিনেটর এবং গত নির্বাচনের ডেমোক্রেট দলের থেকে প্রেসিডেন্ট পদের মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স ইসলামী প্রজাতন্ত্র ইরানের খ্যাতিমান পদার্থবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন এই হত্যাকাণ্ড অবৈধ এবং নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে ইরানের সমঝোতা বা আলোচনার সম্ভাবনা বানচাল করার প্রচেষ্টা। এদিকে ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের হত্যাকাণ্ডকে অপরাধমূলক পদক্ষেপ ও মানবাধিকারের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। গতকাল এক বিবৃতিতে ইইউ এই নিন্দা জানায়। শ্রোতা বন্ধুরা, আমাদের রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আমি যোগ দিচ্ছি বাবুল আখতার, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও ইসলামী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে পাঠানো আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন।
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন মহল। রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ এ হত্যাকাণ্ডকে ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী ও তাদের দোসর ইসরায়েলের ধারাবাহিক রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেছেন। একই সাথে এরকম সন্ত্রাসী হামলার জবাবে ইরানের পক্ষ থেকে পাল্টা ও উপযুক্ত আঘাতের ঘোষণাকেও ন্যায়সঙ্গত বলে সমর্থন জানিয়েছেন। এ প্রসঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা রেডিও তেহরানকে বলেছেন,
এই যে ইরানের বিরুদ্ধে যে সুনির্দিষ্ট চক্রান্ত, সেটা স্পন্সর্ড বাই ইউএসএ এন্ড ইসরায়েল, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এটা এখন সৌদি আরবও ইনভলভ হয়েছে এটার সঙ্গে, এবং আমরা মনে করি যে ইরানের আভ্যন্তরিক ব্যাপারে হস্তক্ষেপ করাটাকে আমরা সমর্থন করি না। এবং আমরা মনে করি যে দীর্ঘদিন ইরানে অর্থনৈতিক অবরোধ করে রাখা হয়েছে, এটাই অন্যায়। কারণ হচ্ছে যে চুক্তি আগে করা হয়েছিল আণবিক ইস্যুতে, সেই চুক্তি থেকে আমেরিকাই সরে গেছে এবং কখনো ইরান সেই চুক্তি থেকে সরতে চায়নি। আমরা আশা করব যে এই ইরানের আপাতত ব্যাপারে হস্তক্ষেপ অনতিবিলম্বে বন্ধ হবে, কারণ আমেরিকা যে ক্ষমতার পরিবর্তন হয়েছে তাতে আমরা আশা করি যে আমেরিকার নতুন যে সরকার প্রশাসন, তারা আবার চুক্তিতে আসবে এবং ইরানের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সেটা যাতে সংহত হয় সে ব্যাপারে আমেরিকা আগামীতে সহায়তা করবে।
এমন উস্কানিমূলক ও কাপুরুষিত হত্যার নিন্দা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
এই আণবিক শক্তির উন্নয়নে যারা কাজ করছে তাদেরকে হত্যা অথবা তাদের সামরিক বাহিনীর কোন প্রধানকে হত্যা করাটা, এটা উস্কানিমূলক বলে আমার কাছে মনে হয়। আমরা ছোট একটি দেশের নাগরিক হলেও স্বাধীনতার প্রশ্নে দেশে দেশে এবং বিশ্বের যে কোনো স্বাধীন দেশের প্রতি সেই প্রশ্নে ইরানের উপরে নিষেধাজ্ঞা, আক্রমণ, হত্যাকাণ্ড আমরা নিন্দা জানাই।
অনুরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক বলেছেন,
সাম্রাজ্যবাদ বিরোধী একটা অবস্থানে ইরান আছে। ইরান মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলের সাথে আপোষ করে নাই, এই কারণেই বারবার সিআইএ মোসাদের যৌথ গোয়েন্দা চক্রান্তে এই হামলাগুলো হয়েছে এবং সারাদিন ইরান জনগণকে এই হামলার প্রতিবাদ করা উচিত এবং মার্কিন এবং ইসরায়েলি যে চক্রান্ত সেই চক্রান্তকে বাইডেন কিভাবে দেখে। বাইডেন ইসরায়েলি নীতি যদি পরিবর্তন না হয় তাহলে বাইডেনও ট্রাম্পের মতো ইসরায়েলি নীতির জন্য অভিযুক্ত হবেন।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান ইরানের পক্ষ থেকে যথোপযুক্ত পাল্টা হামলার দাবি জানিয়েছেন।
এটা ট্রাম্প সম্মতি দিয়েছে বলে ইসরায়েল এই সিদ্ধান্তটা কার্যকর করছে। ট্রাম্প এর আগে একবার ইরানকে আঘাত করতে চেয়েছে, তার দেশের অন্যান্য সামরিক কর্তৃপক্ষ তারা থামিয়েছে, কিন্তু এই যে ঘটনাটা ঘটলো এটা ট্রাম্পের সম্মতিতে ঘটেছে। সুতরাং আমার কথা হচ্ছে যে ইরানকে অবশ্যই প্রযুক্তিগত দিক থেকে প্রমাণ করতে হবে যে ঠিক সে একইভাবে পাল্টা জবাব দিতে পারে। ইরান বলছে যে তারা ঠিক সময়ে প্রতিশোধ নেবে, তবে এই ঠিক সময়টুকু যদি প্রলম্বিত হয় তাহলে এই সুযোগে যতই আন্তর্জাতিক সমালোচনা থাকুক না কেন একের পর এক ইসরায়েল এভাবে হত্যা চালিয়ে যাবে।
এদিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান বুলবুল রেডিও তেহরানকে বলেছেন,
আমরা মনে করি যে ইরানের জনগণ, ইরানের সাধারণ মানুষ তাদের নিজেদের যোগ্যতা, নিজেদের মেধা, নিজেদের বুদ্ধি, নিজেদের সাহস শক্তিমত্তার মধ্য দিয়ে তাদের দেশকে টিকিয়ে রাখবে এবং ইরান সবকিছুর পরেও মুসলিম বিশ্বের একটা অন্যতম শক্তিশালী দেশ, শত নির্যাতনের মধ্যেও এই দেশটিকে কাবু করা যাচ্ছে না। আমি আশা করি যে এই সংকট ইরান কাটিয়ে উঠবে, এই কষ্ট দ্বারা কাটিয়ে উঠবে এবং তাদের মেধাভিত্তিক যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা দিয়ে তারা এগিয়ে যাবে।
ইরানের বিরুদ্ধে পরিচালিত এরকম গুপ্ত হত্যা বা সন্ত্রাসী হামলা চালিয়ে ইসলামী প্রজাতন্ত্রী ইরানের অগ্রযাত্রা বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন আল কুদস কমিটি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুস্তফা তারিক হাসান।
শুধু একজন ব্যক্তিকে হত্যা করে ইরানের অগ্রযাত্রাকে দমিয়ে রাখা যাবে না। ইরান তার টার্গেটে পৌঁছবে এবং সারা বিশ্বকে একটু তাক লাগিয়ে দিয়েই একসঙ্গে ইরান জেগে উঠবে সঙ্গে তাহলে আমার বিশ্বাস।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আহমেদ আব্দুল কাইম বলেছেন,
মুসলিম বিশ্বের অনেকের কারণে এবং তারা ইংলো মার্কিন সাম্রাজ্যবাদের তোষামোদ করার কারণে আজকে জারাজ রাষ্ট্র ইসরায়েল আজকে তারা তাদের হত্যাযজ্ঞ বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। এই মুহূর্তে যদি ইসলামী দেশগুলো বিশেষ করে মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ প্রচার গড়ে তুলতে পারতো কোন ইসলাম বিদ্বেষী শক্তিই মাথা ছাড়া দিয়ে উঠতে পারতো না।
ইতিমধ্যে ইরানের এই শীর্ষস্থানীয় পারমাণবিক বিজ্ঞানীকে হত্যার প্রতিশোধ নেবার শপথ নিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা হোসেন দেহাগান বলেছেন, সন্ত্রাসীদের ওপরে বজ্রপাতের মতো আঘাত হানা হবে। উল্লেখ্য, শুক্রবার তেহরানের দামাবন্দ এলাকায় পারমাণবিজ্ঞানী ফখরিজাদেহের উপরে হামলার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সম্প্রতি ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে বলে ইরানের শত্রুদের মধ্যে নতুন করে উদ্বেগ বেড়েছে। তবে ইরান সবসময় বলে এসেছে একমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যই তারা তাদের পরমাণু কর্মসূচি পরিচালনা করছে।
প্রতিবেদনটি শুনলেন। এখন রয়েছে আসমাউল হুসনা।
আসমাউল হুসনা
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার ১১তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পবিত্র কুরআনে উল্লেখিত মহান আল্লাহর আরেকটি গুরুত্বপূর্ণ নাম হল জাব্বার। এই মহাগ্রন্থে জাব্বার নামটি ১০ বার এসেছে, তবে এই ১০ বারের মধ্যে ৯ বারই এসেছে জালিম, বিদ্রোহী ও অনাচারী অর্থে। কেবল ১ বার মহান আল্লাহর একটি গুণবাচক নাম হিসেবে শব্দটি এসেছে সুরা
হাশরের 23 নম্বর আয়াতে। এই আয়াতের অর্থ হল, তিনিই আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একমাত্র মালিক, সব ত্রুটি থেকে পবিত্র, তিনি কারো ওপর জুলুম করেন না, তিনি মুমিনদের নিরাপত্তা দান করেন, বিশ্ব ও বিশ্ববাসীর সংরক্ষক, শান্তি ও নিরাপত্তা দাতা, আশ্রয়দাতা, সব কিছুর ওপর পরাক্রান্ত ও অপরাজেয়। তিনি তার অদম্য ইচ্ছার মাধ্যমে সব কিছুকে সংশোধন করেন। তিনি প্রতাপান্বিত, গৌরবান্বিত ও মাহাত্ম্যশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তাআলা তা থেকে পবিত্র।
জব্বার নামটি প্রতিপালক অর্থে ব্যবহৃত মহান আল্লাহর রব বা রাব নামের আওতাধীন একটি নাম। মহান প্রতিপালক আল্লাহ তার অনুগত বান্দার সব ধরনের ক্ষতি পুষিয়ে দেন ও সব মন্দ দূর করেন, আর এই অর্থে তিনি জব্বার। মহত্ব ও বড়ত্ব অর্থ এ শব্দের অন্যতম দিক। মহান আল্লাহ তার অসীম ক্ষমতা বলে সব ধরনের মন্দ, অনাচার, অনিষ্ট, অন্যায় বা জুলুম দূর করতে বা সংস্কার করতে পারেন। এজন্যই আল্লাহকে জব্বার বলা হয়। মহান আল্লাহর জব্বার, মুতাকাব্বির, মুনতাকিম, কাহার, মোজেল্ল এইসব নাম মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা হয় অনেক সময়। ফলে অনেকেই মহান আল্লাহর ক্ষেত্রে এসব শব্দের যথাযথ অর্থ সম্পর্কে স্পষ্ট ধারণা বা জ্ঞান রাখেন না। তারা মনে করেন মানুষের ক্ষেত্রে যেসব নেতিবাচক অর্থ করা হয় এসব শব্দ ব্যবহার করে, মহান আল্লাহর ক্ষেত্রেও তাই প্রযোজ্য। যেমন সেই সব মানুষকে জব্বার বলা হয় যারা অত্যাচারী এবং নিজেদের দাপট তুলে ধরার জন্য যারা বল প্রয়োগ করে ও এভাবে অন্যদের উপর নিজেদের কর্তৃত্ব চাপিয়ে দেয়।
কিন্তু মহান আল্লাহর ক্ষেত্রে জব্বার নামের বেশ কয়েকটি ইতিবাচক অর্থ রয়েছে, যেমন মহান আল্লাহর অতুল মহত্ব ও শ্রেষ্ঠত্ব। কারণ মহান আল্লাহর বাস্তবতার পূর্ণ রূপ ও সত্তার রহস্য কারো পক্ষেই জানা ও বোঝা সম্ভব নয়। কোনো বুদ্ধিবৃত্তি মহান আল্লাহর অতুল মহত্বের পরিধির বিষয়টি কল্পনাও করতে পারে না, এবং কোনো দৃষ্টি বা চোখ আল্লাহ শ্রেষ্ঠত্বের বিশালতা ও ব্যাপকতা দেখার ক্ষমতাও রাখে না। মহান আল্লাহর ক্ষেত্রে জব্বার নামের আরেকটি অর্থ হল সংশোধনকারী ও ক্ষতিপূরণকারী।
মহান আল্লাহ জব্বার বলেই যেসব অন্তর মহান আল্লাহর অতুল মহত্ব ও শ্রেষ্ঠত্ব দেখে নতজানু হয় বা ভেঙে পড়ে খোদাপ্রেম ও খোদাভীতির কারণে, সেই সব অন্তরকে বিশেষ অনুগ্রহ করেন তিনি। তিনি দরিদ্রকে ধনী বা সচ্ছল করে দেন। মহান আল্লাহ মানুষের নিঃস্বতা ও অভাবের কষ্টকে সহজ করে দেন। বিপদাপন্ন মানুষকে দান করেন ধৈর্য। মহান আল্লাহ তার প্রিয় দাসদের অন্তরকে সম্মান, অনুগ্রহ, জ্ঞান ও ইমানের মিষ্টতায় ভরপুর করে দেন এবং এভাবে তাদের যত্ন নেন। তাই মহান আল্লাহ হচ্ছেন এমন এক জব্বার যিনি ভগ্নতা ও ত্রুটি পূরণ করে দেন এবং সব অনিষ্টকে দূর করেন। কেউ পাপ করার পর অনুতপ্ত হয়ে তওবা করলে মহান আল্লাহ তাকে ক্ষমা করেন, আর মহান আল্লাহর এই কাজটিও হল জব্বারিয়াত। হাদিসের বর্ণনা অনুযায়ী, গুনাহ করার পর কেউ যদি তওবা করে তাহলে মহান আল্লাহর ক্ষমার কারণে তার অবস্থা এমন হয় যে সে যেন কোনো গুনাহই করেনি।
মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষতিপূরণের কাজ স্থায়ী। মুমিন বান্দার মৃত্যুর পরও আল্লাহ তার কমতি বা ঘাটতিগুলো এমনভাবে মিটিয়ে দেন যে সে বেহেশতে স্থান পায়। মানুষসহ সৃষ্টিকুলের জীবন ও মৃত্যু এবং আরও অনেক বিষয় মহান আল্লাহর নিয়ন্ত্রণাধীন বলেই মহান আল্লাহ হলেন জব্বার। মহান আল্লাহ জব্বার হলেও তিনি কোনো বান্দাকে তাঁর ইবাদত করতে বা অনুগত হতে বাধ্য করেন না। তবে তিনি সৃষ্টিকুল ও নিজ দাসদের উপর বিজয়ী এবং কর্তৃত্বশীল।
মহান আল্লাহর জাব্বারিয়াত বা জাব্বার সুলভ বৈশিষ্ট্য সব বিষয়ে তার পরিপূর্ণ ও অসীম জ্ঞান, শক্তি ও প্রজ্ঞা থেকে উচ্চারিত। অন্যদিকে কোনো ব্যক্তি যদি জাব্বার বা বলদর্পী হয়, সেটা অজ্ঞতা, অপূর্ণতা, ক্রোধ, ইচ্ছাশক্তির দুর্বলতা ও লোভ থেকে উদ্ভূত হয়। জালেম শাসক বা ব্যক্তিরা যখন দেখে যে মানুষ তাদেরকে মান্য করছে না বা সম্মান দেখাচ্ছে না, তখন তারা জনগণের উপর জুলুমের মাধ্যমে বা জোর করে নিজ মত চাপিয়ে দেয়। কিন্তু মহান আল্লাহ জালিম অর্থের জাব্বারকে বা বলদর্পীদের পছন্দ করেন না। সূরা কাফের 45 নম্বর আয়াতে মহান আল্লাহ মহানবীকে জাব্বার মনে করার মতো ধারণা থেকে মুক্ত করেছেন। এ আয়াতে বলা হয়েছে, হে নবী, তারা অসত্য বা অলীক যা যা বলে তা আমি সম্মুখ অবগত আছি ও তারা এজন্য শাস্তি পাবে আমার পক্ষ থেকে। আপনি তো তাদের উপর জোর জবরকারী নন যে জোর করে তাদেরকে সত্য গ্রহণে বাধ্য করবেন। অতএব যে আমার শাস্তিকে ভয় করে তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দান করুন।
সূরা মারিয়ামের 32 নম্বর আয়াতে হযরত ঈসা আলাইহিসসালাম জাব্বার বা জালেমদের প্রতি ঘৃণা প্রকাশ করে বলেছেন, মহান আল্লাহ আমাকে উদ্ধত বা বলদর্পী ও হতভাগা করেননি। অন্য কথায়, বিনম্র, সৎ ও অনুগত বান্দার বিপরীত বৈশিষ্ট্য হিসেবে মানুষের ক্ষেত্রে জাব্বার শব্দটি ব্যবহার করা হয়। মহান আল্লাহ নিজের জন্য ও বান্দার জন্য উদ্ধত বলদর্পী আচরণ পছন্দ করেন না। সর্বশক্তিমান ও অপরাজেয় এবং ন্যায়পরায়ণ হিসেবে মহান আল্লাহর পক্ষেই কেবল সর্বশ্রেষ্ঠত্বের গৌরব শোভা পায়। তাই মহান আল্লাহর ইচ্ছাই হল চূড়ান্ত, সবার উপর কর্তৃত্বশীল ও বিজয়ী হওয়া সত্ত্বেও তিনি জালিম নন ও অবিচারপূর্ণ সিদ্ধান্ত কারো ওপর চাপান না। তাই আমাদেরকেও জুলুম ও বলদর্পিতা থেকে দূরে থাকতে হবে। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী আসরে। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা শ্রোতা বন্ধুরা, 29 নভেম্বর রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চায় বাংলাদেশ, দৈনিক ইত্তেফাক। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বাংলাদেশ প্রতিদিন। দৈনিক সমকালের শিরোনাম, চাঁদাবাজ দখলদার কাউকে দলে নেওয়া যাবে না, ওবায়দুল কাদের। মৃত্যু বাড়ছে দ্রুত, পরিস্থিতি আরো খারাপ হওয়ার শঙ্কা, দৈনিক মানবজমিন। রোহিঙ্গা গণহত্যা মামলা লড়তে $5,00,000 দিল বাংলাদেশ, দৈনিক যুগান্তর। ভারতের শিরোনাম, অমিতের প্রস্তাব মানা হবে কিনা তা নিয়ে বৈঠকে কৃষকরা, আনন্দবাজার পত্রিকা। দুঃসাহস দেখাচ্ছে পাকিস্তান, ভারতের আকাশে আবারও দেখা মিলল পাক ড্রোনের, সংবাদ প্রতিদিন। আপনাদের প্রজন্ম শেষ হয়ে গেলেও হায়দ্রাবাদের নাম বদলাবে না, যোগীকে জবাব ওয়াইসির, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চায় বাংলাদেশ, এই শিরোনামের খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, আজ 29 নভেম্বর আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস। দিবসটি পালিত হয়ে আসছে 1987 সাল থেকে। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বার্তা দিয়েছেন। তারা বলেছেন, বরাবরের মতোই একটি স্বাধীন ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশ, আত্মনিয়ন্ত্রণের পূর্ণ অধিকার রয়েছে ফিলিস্তিনবাসীর। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তার বার্তায় বলেন, আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি ফিলিস্তিনিদের প্রতি। শেখ হাসিনা বলেন, উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ আর বর্ণবাদের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে বাংলাদেশ।
রোহিঙ্গা গণহত্যা মামলা লড়তে $5,00,000 দিল বাংলাদেশ, দৈনিক যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। আন্তর্জাতিক বিচারিক আদালতে রোহিঙ্গা গণহত্যা প্রশ্নে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার আইনি লড়াইয়ে সহায়তা করতে 57টি মুসলিম দেশের সংগঠন ওয়াইসির তহবিলে $500,000 দিয়েছে বাংলাদেশ। ইসলামিক সহযোগিতা সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাম্বিয়াকে আইনি লড়াইয়ে সহায়তা দিতে আমরা ইতিমধ্যে ওআইসির তহবিলে এ অর্থ দিয়েছি।
মৃত্যু বাড়ছে দ্রুত, পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা, দৈনিক মানব জমিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে। শীতে করোনা সংক্রমণ বাড়বে শঙ্কা ছিল আগেই, কিন্তু শীত পুরোমাত্রায় আসার আগেই পরিস্থিতি খারাপ হচ্ছে, বাড়ছে মৃত্যু ও সংক্রমণের হার, অবস্থার আরও অবনতির আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ রোধে আরও সতর্কতা প্রয়োজন, বিশেষ করে বয়স্কদের মধ্যে সতর্কতা বেশি বাড়াতে হবে। এদিকে যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রে আগামী সপ্তাহ থেকেই করোনা ভাইরাসের ভ্যাকসিন সরবরাহের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 নভেম্বর নির্বাচনে পরাজিত হওয়ার পর নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ের বাইরে ভিন্ন বিষয়ে এই প্রথম কথা বললেন তিনি।
মেয়াদ শেষে ক্ষমতায় থাকার সুযোগ রহিত হচ্ছে, দৈনিক ইত্তেফাকের এ খবরে লেখা হয়েছে। উপজেলা পৌরসভা ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষে নানা ছলে ক্ষমতায় থাকার সুযোগ রহিত করে বিদ্যমান আইনসমূহের সংশোধন করা হচ্ছে। উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য অভিন্ন আইন হবে, এজন্য বিদ্যমান আইন পর্যালোচনা করে স্থানীয় সরকার কমিশন গঠন করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধুনিক সমকালের খবর, চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, দখলদার ও সাম্প্রদায়িক গোষ্ঠীর কাউকে দলে নেওয়া যাবে না বলে আবারও স্মরণ করিয়ে দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত, দৈনিক আজকালের খবরে লিখেছে, আগামী 1 ডিসেম্বর বৃহৎ হায়দরাবাদ পুর নিগমের 150টি আসনের নির্বাচন, তার আগে সরগরম রাজনৈতিক আবহ। শনিবার বিজেপির হয়ে প্রচারে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন, এলাহাবাদ, ফৈজাবাদের মতো হায়দরাবাদের নামও পরিবর্তন করা হতেই পারে। এবার তাকে পাল্টা দিলেন আসাদুদ্দিন ওয়াইসি। তার দাবি, যোগীর প্রজন্ম শেষ হয়ে যাবে কিন্তু তখনও অপরিবর্তিতই থাকবে হায়দরাবাদের নাম। AIMM নেতা ওয়াইসি গতকালই এক জনসভায় যোগীর মন্তব্যের বিরোধিতা করে ক্ষোভ উগড়ে দেন। তার কথায়, ওরা সবকিছুরই নাম বদলাতে চায়, আমি আপনাদের বলতে চাই, যারা শহরের নাম বদলে দিতে চায় আপনারা তাদের জবাব দিন।
অমিতের প্রস্তাব মানা হবে কিনা তা নিয়ে আজ বৈঠকে কৃষকরা, দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে। কৃষক বিক্ষোভ নিয়ে জট অব্যাহত, শনিবার কৃষকদের সামনে শর্ত সাপেক্ষে আলোচনার যে প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রেখেছেন তা ভালোভাবে দেখছেন না বিক্ষুব্ধরা। অমিতের শর্ত সাপেক্ষে আলোচনায় বসার এই প্রস্তাবে তাঁরা আদৌ সাড়া দেবেন কিনা তা নিয়ে আজ কৃষকরা বৈঠকে সিদ্ধান্ত নেবে। নরেন্দ্র মোদী সরকারের কৃষি আইনের বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের ঝড় উঠেছে। কৃষকরা লং মার্চ করে জড়ো হয়েছেন পাঞ্জাব হরিয়ানা সীমানায়। কৃষকদের একটি দল রাজধানীতে ঢুকে পড়েছেন কিন্তু রাজধানীতে বিক্ষোভের অনুমতি মেলেনি। কৃষকদের হঠাৎ জল কামানো ব্যবহার করেছে পুলিশ কিন্তু তাতেও দমানো যায়নি বিক্ষুব্ধ কৃষকদের। কৃষকরা জাতীয় সড়কের বহু জায়গায় ট্রাক্টর ট্রলের উপর বসবাস করছেন টানা 4 দিন ধরে।
এই পরিস্থিতি চলছে।
এদিকে মন কি বাতে কৃষি আইনের পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর, মুখ খুললেন না বিক্ষোভ নিয়ে। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, আজ সকালে কেন্দ্রীয় সরকারের আলোচনার প্রস্তাব নিয়ে যখন বৈঠকে আন্দোলনকারী কৃষকরা, ঠিক সে সময় প্রধানমন্ত্রীর 71তম মন কি বাত সম্প্রচার শুরু হয়। আধা ঘন্টার সেই অনুষ্ঠানে কৃষক বিক্ষোভ নিয়ে একটি শব্দ করলেন না নরেন্দ্র মোদী।
দুঃসাহস দেখাচ্ছে পাকিস্তান, ভারতের আকাশে আবারও দেখা মিলল পাক ড্রোনের। দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্ত রেখার কাছে আবারও দেখা মিলল পাক ড্রোনের। শনিবার রাতে ড্রোনটি দেখা গিয়েছিল কেন্দ্রশাসিত অঞ্চলের আরএস পুরা সেক্টরে। বিএসএফ জওয়ানরা গুলি চালাতে শুরু করলে সেটি আবার পাকিস্তানে পালিয়ে যায় বলে জানিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ। এই প্রথম নয়, গত ৬ মাস ধরেই পাক ড্রোনের আনাগোনা বহুমাত্রায় বেড়েছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন।
এখন রয়েছে প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শীর্ষক সাপ্তাহিক আলোচনা।
প্রাচ্যবিদদের চোখে মহানবী।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। প্রাচ্যবিদদের চোখে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার আজকের পর্ব পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
দুঃখজনকভাবে ইসলামের শ্রেষ্ঠত্ব এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অনুপম ও শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও পবিত্র ইসলাম ও মহানবীর প্রতি অপবাদ দেয়া হয়েছে অনেক, অন্ধবিদ্বেষ, শত্রুতা ও অজ্ঞতা এসবের কারণ। ইসলাম ও মহানবীর ব্যাপারে এসব অপবাদের জবাব দিয়েছেন অনেক মুসলিম চিন্তাবিদ, এমনকি অনেক পশ্চিমা অমুসলিম মনীষীও। নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ধর্ম শিক্ষা বিষয়ের অধ্যাপক কার্ল আর্নেস্ট এমন পশ্চিমা ব্যক্তিত্ব বা মনীষীদেরই একজন। এ প্রসঙ্গে গত পর্বে আমরা কার্ল আর্নেস্টের বক্তব্যগুলোর কিছু অংশ তুলে ধরেছি। অধ্যাপক কার্ল আর্নেস্ট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুসরণ শীর্ষক বইয়ে ইসলাম ও মহানবী সম্পর্কে নানা অপবাদের জবাব দিয়েছেন। তিনি এ বইটি লিখেছেন 11 সেপ্টেম্বরের ঘটনার পর, যখন মুসলমানদের বিরুদ্ধে পশ্চিমাদের প্রচার যুদ্ধ আবারও জোরদার হয়। আর্নেস্ট এ বইয়ে মহানবীর অনুপম সুন্দর চরিত্র তুলে ধরে ধর্মগুলোর মধ্যে সংলাপের পথ খুলে দিয়েছেন।
অধ্যাপক কার্ল আর্নেস্ট ইসলামের দুই প্রধান স্তম্ভ কোরআন ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সম্পর্কে লিখেছেন। তার মতে কোরআন বেশিরভাগ ক্ষেত্রেই এঞ্জেল বা বাইবেল এবং তাওরাতের চেয়ে বেশি পবিত্র গ্রন্থ। আর্নেস্ট মহানবীকে বিশ্বজনীন ব্যক্তিত্ব বলে উল্লেখ করেছেন। মহানবীর অনুপম সুন্দর চরিত্র ও ব্যবহারকে তিনি পশ্চিমাদের সামনে তুলে ধরেছেন। বিশেষ করে আমিরুল মোমিনিন হজরত আলী আল ইসলাম নাহজুল বালাখাই মহানবীর বৈশিষ্ট্যগুলোর যে সুন্দর বর্ণনা দিয়েছেন, আর্নেস্ট তার লেখাই সে চিত্রেরই প্রতিফলন ঘটিয়েছেন।
ন্যায় বিচার ও মানবতার সর্বোচ্চ আদর্শের সর্বোত্তম অনুসারী আমিরুল মুমিনিন হজরত আলী আলাইহিসসালাম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, এভাবে সময় গড়িয়ে যুগের পর যুগ অতিক্রান্ত হল, পিতারা মৃত্যুবরণ করল এবং সন্তানেরা তাদের স্থানে এল সুদীর্ঘ সময় পার হবার পর। আল্লাহ তার অঙ্গীকার পূরণার্থে এবং পয়গম্বরের ধারা সমাপ্তি করে মুহাম্মদকে নবী ও রাসুল করে পৃথিবীতে পাঠালেন। অন্য পয়গম্বরদের কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অঙ্গীকার গ্রহণ করা হয়েছিল। মুহাম্মদের জন্ম ছিল অতীব সম্মানজনক এবং চরিত্র বৈশিষ্ট্য ছিল সুখ্যাতিপূর্ণ। সে সময়ে পৃথিবীর মানুষ বিভিন্ন ধর্মে দলভুক্ত ছিল, তাদের মত ও পথ ছিল বিবিধ, চিন্তাধারা ছিল বিক্ষিপ্ত এবং তারা ছিল একে অপরের সাথে বিবাদমান। তারা সৃষ্টিকে আল্লাহর সাদৃশ্য করত অথবা তার মহিমান্বিত নামসমূহ বিকৃত করত অথবা তিনি ছাড়া অন্য কিছুকে ক্রিয়াকর্ম সম্পাদনকারী মনে করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাদেরকে সুপথ দেখালেন এবং তার অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে তিনি তাদেরকে অজ্ঞতা থেকে ফিরিয়ে আনলেন। মহানবী সম্পর্কে আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালাম আরো বলেছেন,
অতঃপর আল্লাহ মুহাম্মদকে তার সঙ্গে সাক্ষাতের জন্য মনোনীত করে তার মহিমান্বিত নৈকট্য দান করলেন এবং এ পৃথিবীতে থাকার অনেক অনেক ঊর্ধ্বের মর্যাদাশীল বিবেচনা করে তাকে এ পৃথিবী থেকে তুলে নিয়ে যাবার সিদ্ধান্ত গ্রহণ করলেন। ফলে তিনি মহাসম্মানের সাথে তাকে নিজের সান্নিধ্যে নিয়ে গেলেন। মুহাম্মদ ও তার বংশধরদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। হযরত আলী আরও বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খোদাফিরুদের মধ্যে শীর্ষস্থানে এবং তিনি সুপথ অন্বেষণকারীদের জন্য দৃষ্টি খুলে দেওয়ার ও অন্তর্দৃষ্টির মাধ্যম। তিনি উজ্জ্বলতম প্রদীপ ও তারকা। মহান আল্লাহ তাকে নবীদের মধ্য থেকে বেছে নিয়েছেন এবং তিনি অজ্ঞতার আধারে হেদায়েতের আলো ও প্রজ্জ্বল প্রদীপ। মহান আল্লাহ মহানবীকে প্রজ্ঞার এবং মহা উৎসে পরিণত করেছেন। তিনি একজন ভ্রাম্যমান চিকিৎসকের মতো, যিনি যেখানেই রোগীদের পান সেখানেই তাদের চিকিৎসা করতেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালাম আরও বলেছেন, তার পন্থা ও প্রথা ভারসাম্যপূর্ণ এবং জীবনযাপনের পন্থা দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তার কথা সত্য মিথ্যার পার্থক্য তুলে ধরে, তার নির্দেশ ও রায় ন্যায় বিচারপূর্ণ। শত্রুদের একতা তাকে সত্যের প্রচার থেকে বিরত করতে পারেনি, শত্রুরা তাকে মিথ্যাবাদী বলে অপবাদ দিত। রিসালাতের নূরকে নিভিয়ে দেওয়ার যে প্রচেষ্টা শত্রুরা চালিয়েছিল তা সফল হয়নি।
অধ্যাপক কার্ল আর্নেস্ট নতুন দৃষ্টি নিয়ে বর্তমান যুগের বিশ্ববাসীর কাছে মুসলমানদের পরিচয় তুলে ধরেছেন। তিনি মহানবীর অনুপম ও মহান ব্যক্তিত্বের প্রতি দরুদ পাঠিয়েছেন। মহানবী সম্পর্কে হযরত আলী বলেছেন, আল্লাহর রাসুলকে সাক্ষী, শুভ সংবাদ প্রদানকারী ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন। তিনি ছিলেন বিশ্বের পবিত্রতম শিশু, নিষ্পাপতম যুবক, আচরণে পরিশুদ্ধদের মধ্যেও পরিশুদ্ধতম এবং যারা উদারতা চাইত তাদের জন্য উদারতম। রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য অনুসন্ধানকারীদের জন্য উজ্জ্বল প্রদীপ শিখা জ্বালিয়েছিলেন এবং বিভ্রান্তদের জন্য উজ্জ্বল আলোক বর্তিকা রেখে গেছেন। সুতরাং হে আল্লাহ, তিনি তোমার বিশ্বস্ত অমানতদার, বিচার দিনে তোমার সাক্ষী, তোমার নিয়ামত স্বরূপ প্রতিনিধি এবং তোমার রহমত স্বরূপ সত্যের বাণীবাহক। হে আমার আল্লাহ, তোমার ন্যায় বিচারের প্রসাদ থেকে এবং তোমার বেশি বেশি নিয়ামত থেকে তাকে তুমি পুরস্কৃত করো। একই প্রসঙ্গে হযরত আলী আরো বলেছেন,
হে আমার আল্লাহ, তার নির্মাণকে অন্য সব নির্মাণ থেকে উঁচু করো। যখন তিনি তোমার কাছে আসেন তখন তাকে সম্মান করো, তোমার কাছে তার মর্যাদা সমুন্নত করো, তাকে সম্মানিত মর্যাদা প্রদান করো এবং তাকে গৌরব ও বিশিষ্টতা দিয়ে পুরস্কৃত করো। বিচারের দিনে আমাদেরকে তার দলভুক্ত করো যাতে আমরা লজ্জিত না হই, অনুতপ্ত না হই, দিগ্ভ্রান্ত না হই, প্রতিশ্রুতি ভঙ্গকারী না হই, বিপথগামী না হই, গোমরা না হই এবং প্রলুব্ধ না হই। তো শ্রোতা বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সংক্ষিপ্ত সংবাদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে, একথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সৈয়দ নামাকি। তিনি বলেন, করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা কমছে এবং সারা দেশেই বিশেষ করে মফস্বল এলাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। সৌদি আরবে ব্রিটেন গোপনে যে সেনা মোতায়েন করেছে তার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের একজন সদস্য। তিনি বলেছেন, সৌদি ভূখণ্ডে ব্রিটিশ সেনা মোতায়েন করার পরেও পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না। গতকাল ব্রিটেনের দৈনিক ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা জানিয়েছে, সৌদি আরবের তেল ক্ষেত্র রক্ষার জন্য ব্রিটিশ সরকার সেখানে সেনা পাঠিয়েছে। ইরানে পরমাণু বিজ্ঞানী হত্যার বিরুদ্ধে প্রতিক্রিয়া অব্যাহত, কড়া বিবৃতি দিয়েছেন সংসদ সদস্যরা। স্পিকার বলেছেন, শক্ত জবাব দিতে হবে। বিজ্ঞানী ফখরিজাদের হত্যার নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক নেতৃবৃন্দ। বার্নি স্যান্ডার্স বলেছেন, এটা পাগলামি। রোহিঙ্গাদের মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত সহায়তা অব্যাহত রাখতে ওআইসির প্রতি বাংলাদেশের আহ্বান। এবং পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অভিষেক বলেছেন, বিজেপির সাহস থাকলে সরাসরি নাম ধরে সমালোচনা করুক, আইনের আশ্রয় নেব। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো থাকুন। এ পর্যন্ত খোদা হাফেজ।